نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم، تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون، صدق الله العظيم. الحمد لله الله পাকের শুকর আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে তার এই মহান শহর মক্কা মুকাররমা আসার সৌভাগ্য দিয়েছেন। এইবারের সঙ্গে পুরো হজ সম্পৃক্ত, সেখানে থাকার সৌভাগ্য দিয়েছেন, সুস্থ রেখেছেন। আমরা 28 তারিখে মদিনা মুনাওয়ারায় যাব, আজকে 22 চলে গেল, 23, 24, 25, 26, 27, 5টা পরিষ্কার দিন আমাদের হাতে আছে। এই 5 দিন খুব যত্নের সঙ্গে কাটানোর চেষ্টা করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে। কোরআন মজিদের সূরা সফের শেষ অংশ থেকে একটু পড়েছি আমি, যেখানে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ইমানদাররা, তোমাদেরকে কি আমি একটি ব্যবসায়ের খবর বলে দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে? সে ব্যবসা হলো আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর ঈমান আনো। 3 নম্বর, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে প্রাণপণ সংগ্রাম করো, স্ট্রাইভ হার্ড। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে জিহাদ করো, প্রয়াস পাও, কঠিন প্রয়াস পাও। তুজাহিদুন শব্দের মানে জিহাদ করো, ইংরেজিতে তর্জমা করে স্ট্রাইভ হার্ড ইন ইজ পাথ। এই জন্য বাংলায় আমি তর্জমা করলাম, খুব চেষ্টা করো। কি চেষ্টা? আল্লাহর পথের চেষ্টার ব্যাখ্যা কি? আমাদের হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াতুজাহিদুনার অর্থের মধ্যে আনতেন আল্লাহর দিনের জন্য নিজেকে পরিপূর্ণভাবে নিবেদিত করো, নিজের ব্যক্তি চরিত্রে, ব্যক্তি সত্তায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিষয়গুলোকে আনো। কোরআন মধ্যে আরেকটা আয়াত আছে, ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআনকে নিয়ে তার পথে কোশিশ করো। হযরত মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এটাকে অতি সহজ করে বলতেন, নিজের এই সাড়ে তিন আর বডিতে ইসলামকে কায়েম করো, দিন শিখো, সবচেয়ে আগে কোরআন মজিদ সহি করার চেষ্টা করো, এটাকে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই পথের একটা আইটেম, আল্লাহর পথে সংগ্রাম করব কেমন করে, আল্লাহর উপর ইমান, রসুলের উপর ইমান, তারপরে যে প্রয়াস পাওয়ার কথা বলা হয়েছে, আর প্রথম আইটেম হলো কোরআন মজিদকে শুদ্ধ করে শেখো, পড়ো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জিব্রাইল আলাইহিস সালাম এলেন কোনো নিয়োগপত্র নিয়ে আসেন নাই, আপনাকে এত দ্বারা আমার রসুল বানালাম, সেখানে সেই করা তেলাওয়াত করো, পড়ো। এই কাজটি আমাদের সমাজে খুব অবহেলিত, নামাজ পাক্কা পাক্কা পড়ে এরকম মানুষের মধ্যেও যদি আপনি হিসাব নিকাশ নেন দেখা যাবে অনেকেই কোরআন মজিদ ভালো করে পড়তে পারেন না, পারলেও পড়েন না। মাওলানা আবরারুল হক সাহেব আইটেমগুলো ধরে ধরে দেখাতেন, কোরআন মজিদ শুদ্ধ করো, নামাজ এর প্রাণই কোরআন মজিদ, অনেক জায়গায় নামাজকে কোরআন নাম দিয়ে একই অর্থ বোঝানো হয়েছে। আমাদের স্বাভাবিক প্রশ্ন আসে, আমি এখন যে পর্যায়ে আছি তার চেয়ে ভালো মুসলমান হতে চাই কি করব, হযরতের কথায় মনে হতো কোরআন দুরুস্ত করো, আল্লাহ পাকের কালাম কোরআন মজিদ এর সঙ্গে গভীরভাবে নিজেকে সম্পৃক্ত করো। আমাদের মধ্যে একটা ভাব এই যে আর জীবনে 50-60 বছর চলে গেল, এখন বুড়ো বয়সে কি আর করবো, না, ওনার ওখানে ভারতের উত্তরপ্রদেশের হরদুই জেলার হরদুই শহর মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই উত্তরপ্রদেশের ইউপি সরকার হরদুই জেলার জেলা শহর হরদুইতে জন্মগ্রহণ করেন এবং 80-এর উপরে বয়স হায়াত পেয়েছিলেন, আল্লাপাকের দিনের জন্য অকল্পনীয় পরিশ্রম করে ওখানেই মৃত্যুবরণ করেন, ওখানেই তার দাফন হয়েছে। উনি ধরে ধরে আমাদের শেখাতেন হাউ টু প্রসিড, হোয়ার টু স্টার্ট, স্টার্টিং পয়েন্ট হচ্ছে কোরআন, কোরআনকে আগে শুদ্ধ করো। অনেক বড় অনেক দামি একটা কাজ। উদাহরণে বলতেন, তোমরা বুড়ো হয়ে গেছো ওই জন্য কোরআন নিয়ে মেহনত করো না, লজ্জা লাগে, বলো বেড়াতে যাবে কোন আত্মীয়ের বাড়িতে, পথে স্যান্ডেল ছিঁড়ে গেল, এই ছেঁড়া স্যান্ডেল শুদ্ধ মেরামত করানোর জন্য খোঁজ নাও, কোথায় আছে মুচি, ওই বাজারে আছে, বাজারে গেলে কোথায় বসে মুচি, মুচিরা কোনো জায়গায় নিজেদের সুন্দর ঘরে বসে না, রাস্তার পাড়ে বসে যায়, জুতা সেলাই করে, স্যান্ডেল মেরামত করে, তুমিও গেলে তার কাছে গিয়ে দেখলে তোমার আগে দুজন মানুষ রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, এখন যদি মেজাজ খারাপ করো রোদের মধ্যে আমি আবার লাইন ধরে দাঁড়াবো মুচির সামনে, সেটাও পারবে না। বেড়াতে যারা স্যান্ডেল ছেঁড়া নিয়ে এক এক স্যান্ডেল পায়ে এক স্যান্ডেল হাতে অথবা দুই স্যান্ডেল হাতে কেমন করে যাও, সেখানে তোমরা দুপুরবেলা রোদের মধ্যে ড্রেনের পাশে দুর্গন্ধ এলাকায় মুচির সামনে লাইন ধরে দাঁড়াও, পারপাস কি, স্যান্ডেলটা মেরামত করাতে হবে, জানি চুলি কেমন করে, যাই কেমন করে, এখানে তোমার লজ্জা লাগে না, সমাজে কোনো বন্ধন নাই। আল্লাহর পথে চলার ব্যাপারে যখন তোমাকে বলা হয়, তোমার কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করো, জড়া দাও, তখন তোমাকে এত লজ্জায় পায় কেন? এই জন্যে যারাই হযরতের কাছে হরদুই জেলার হরদুই শহরে ভারতের উত্তরপ্রদেশে লখনৌ থেকে 80 কিলোমিটার 50 মাইল পশ্চিম উত্তরে, সেখানে তিনি এর এক দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনাই করেছেন। ওখানে গেলে ওখানকার কর্মীরা শিখিয়ে দেয়, হযরতের কাছে বেড়াতে এসছেন, যদি অ্যাটিচিউডে হয় তাহলে আপনি বাহ্যিক বেঁচে গেলেন, আসল রহমত থেকে খালি থাকলেন। সঠিক পদ্ধতি হচ্ছে হযরতের কাছে চিঠি লেখেন, লেখেন আমি বাংলাদেশ থেকে কোরআন মজিদ শুদ্ধ করার জন্য এসেছি। আমাদের স্বপ্ন ছিল না কোরআন মজিদ শুদ্ধ করার জন্য সফর করে ইন্ডিয়ায় যেতে হবে, ওনার এখানে যায়। আমাদের বাংলাদেশে এখনও জীবিত আছে মুফতি আব্দুর রহমান সাহেব, বয়স 90 কোঠায়, আর তার চেয়ে কম বয়সে অনেক বড় বড় মাওলানা আছে। যারাই হরদুইতে গেছেন তাদের সবাই সবচেয়ে বড় দামি কাজ কোরআন শরীফ। কেবল বাংলাদেশে কোনো জায়গায় আমাদের কেউ জিজ্ঞেস করেছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় কোনো বাপ জিজ্ঞেস করে আমার জামাই কোরআন পড়তে পারে কিনা? আলহামদুলিল্লাহ এখন যেই ঢং হচ্ছে হযরতের চেষ্টার পর পাওয়া যায়। সবাইকে ওখানে গেলে কায়দা নিয়ে বসতে হবে, নিজের নফসের সঙ্গে মোকাবেলার একটা বড় আইটেম হচ্ছে নিজেকে আল্লাহর খুশির জন্য হ্যাঁও করা। আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমি প্রফেসর ছিলাম, আমি এমপি ছিলাম, কোনটা কবরে কাজে লাগবে? আল্লাহর কালাম শিখেছিলাম কিনা, আল্লাহর কালাম শুদ্ধ করেছিলাম কিনা এটা জিজ্ঞেস করি। আমার নামাজ 30 বছর ধরে নামাজ পড়ি, প্রতিদিন সূরা ফাতিহায় 3 জায়গায় ভুল, হাজার হাজার মানুষ পাওয়া যাবে। এই জন্য হযরত একদম স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা, কোরআন শরীফ শুদ্ধ করো, সুন্নতগুলোর চর্চা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনের পথে সূরা সফে যেটা আমি পড়েছি সেখানে আছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর কালকে পরশু যে আলোচনা করছিলাম সেটি ওই সম্পর্কিত, قل ان كنتم تحبون الله فاتبعوني। আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে বলছেন, আপনি বলুন, এইভাবে বল, বল কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুম আল্লাহু ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন, তোমাদের গুনাহটাকে মাফ করে দেবেন। ফাত্তাবিউনি, দেন ফলো মি, ফিও লাভ আল্লাহ দেন ফলো মি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আর সুন্নতের অনুশীলনে সবচেয়ে প্রধান আইটেম আল্লাহ পাকের কালামকে দুরুস্ত করা। অত্যন্ত দামি একটা কাজ, ঢালাওভাবে অবহেলিত হচ্ছে। আফা বিহাজাল হাদিস আনতুম মুদহিনুন, সূরা ওয়াকেয়ার মধ্যে এই বিষয় আছে। এই কোরআনকে নিয়ে, এই ইসলামকে নিয়ে, আল্লাহর এই মৌলিক বিষয়গুলোকে নিয়ে পিছলা হয়ে যাও, মানে এটা কোনো গুরুত্বই দাও না, কিসের গুরুত্ব দাও না? আল্লাহ কালামকে ভালো করে শিক্ষা করা। হাজার হাজার মুসলমান, লাখ লাখ মুসলমান, বরং কোটি কোটি মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, খায়রুকুম মান তুআল্লাম মান তুআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। শিক্ষাকরণের প্রথম আইটেম হচ্ছে লার্নিং টু রিসাইট ইট কারেক্ট, সঠিকভাবে আবৃত্তি করা, সঠিকভাবে তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিখ্যাত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কোরআনের ভিতরের কথাও বললাম, কোনখান থেকে শুরু করব? হাজরতের কথা, কোরআন মজিদ থেকে শুরু করো। কোরআন মজিদ নিয়ে কীভাবে শুরু করবে? কায়দা পড়ো, মুখে মুখে একটা দুটো সুরার দু চার জায়গা ঠিক হবে, মৌলিক জিনিসটিকে সামনে আনলে অনেক সহজ হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালামে পাকের বিষয়ে কত কথা বলেছেন, এর তেলাওয়াতের কত ফায়দা বলেছেন, অক্ষরে অক্ষরে নাকি কমপক্ষে দশটি নাকি। আজকে আমরা একটু আগে এশার নামাজ পড়ে এলাম, তার আগে মাগরিব পড়েছি। সূর্য আকাশে উঠেছে এই অবস্থার দুটি নামাজ, জোহর এবং আসর, সেখানে তেলাওয়াত অনুচ্চস্বরে ইমাম সাহেবের জন্য। বাকি তিন ওয়াক্ত মাগরিব, এশা, ফজর, তিনটি সূর্য যখন নাই তখনকার নামাজ, তিন নামাজেই কেরাত প্রকাশ্যে জোরে পড়তে হবে। ইমামের কোন কর্তব্য মাগরিব এশা ফজরের কেরাত জোরে পড়বে। 1400 বছর ধরে কি এক অপূর্ব আদর্শ, এখানে আলহামদুলিল্লাহ 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 আমাদের দেশের মতোই কোরআন পড়ে। কোরআন সারা পৃথিবীতে একই ঢঙে পড়া হয়, এটা একটা মজা। সারা দুনিয়াতে সকল দেশে একই ঢঙে কোরআন পড়া কেমন করে সম্ভব হলো? এটা কোরআনের মজা, আল্লাহ পাকের ওয়াদা, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এই কোরআন উদ্দিন ইসলাম নাযিল করেছি, আমি এটার হেফাজত করব। 1400 বছর ধরে আপনি যদি ইতিহাস দেখেন, এটা অকল্পনীয় জিনিস। কালামে পাক কীভাবে পড়া হচ্ছে, কত সুন্দর তার তেলাওয়াত। কালামে পাককে সহি করো, সুন্নতগুলো শিখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে আঁকড়ে ধরো, তোমার জীবনের প্রতি পদে পদে সেগুলোকে প্রতিষ্ঠিত করো, নিজেকে সংশোধন করো, এগুলোকে উনি একদম ধরে ধরে হিসেব করে দিতেন। নিচে নামার সময় সুবহানাল্লাহ 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 জিকির করো, উপরে ওঠার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিকির করো, প্লেন জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে সালাম দাও, শুদ্ধ করে সালাম দাও। এই মক্কা শরীফে আমাদের সৌভাগ্য হয়েছে, এখন তো ওই জায়গাটা পুরো ভাঙা, আমরা সচরাচর বাচ্চা ফাত গেট, গেট নাম্বার 79 ভিতরে ঢুকি, বাড়ি লাইনে গেট নাম্বার 1 বাবা আব্দুল আজিজে ঢুকি। বাচ্চা ফাত গেট থেকে বাম দিকে যেতে থাকলে যেতে থাকলে যেতে থাকলে অনেকখানি উত্তরে পশ্চিম, উত্তর পশ্চিমে মাওলানা আবরার রক সাহেব রহমতুল্লাহ আলাইকে আমরা পেয়েছি। এখানে যেহেতু আসরের নামাজ অনেক আগে হয়, আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পর্যন্ত অনেকখানি সময়, বাংলাদেশে যেখানে 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা, এখানে সেখানে 2 ঘন্টার উপরে তার কাছে যেতাম। কারণ তার সেই ছোট্ট ঘরে আরেক খলিফা তার বাসায় প্রথম কাজই ছিল সালাম শুদ্ধ করে দাও, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম না, সিনের আগে একটা আলিফ আছে, আলিফের উপরে জবর আছে। আর আমাদের শিশুদের আধুনিক কালে কায়দা পড়ানোর সময় ওস্তাদেরা শুরুতে শেখায় আলিফে জবর জের পেশ জজম হইলে, আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ অথবা জজম, চারটে। আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ, আরেকটা যজম। এই চার অবস্থায় আলিফকে বলা হয় হামজা। আমরা ছোটবেলায় এগুলো পড়ি নাই, এখন যেহেতু আধুনিকভাবে মদিনার শরীফ মক্কা শরীফের সঙ্গে সম্পর্ক অনেক গভীর, এখন আমাদের মানিকেরা পড়ে আলিফ, অক্ষরটা আলিফ। যে অক্ষরের উপরে যে জবর, নিচে যের উপরে জবর বা পেশ বা যজম নাই সেটা আলিফ। যেই আলিফ দিলেন এখন পড়তে হবে হামজা জবর আ। আলিফ লিখে জবর দিলে এটা পূর্বগমন করে আলিফ জবর আনা, আমরা তাই পড়েছি ছোটোবেলায়। এখন পড়া হয় যেহেতু আলিফের উপরে জবর আছে একে আর আলিফ মিয়া বলা যাবে না, মাথা টুপি থাকলে ঢাকায় বলে মল হিসাব, টুপি থাকলে মল হিসাব, আসলে মল হিসাব করতে এটা পড়ে, এই পরিচয়। হজরতের ওখানে এইটাকে সামলানো সর্বপ্রথম কাজ। সালাম ঠিকসে দিয়ে এই আট নয় দশ এগারো বারো তেরো শিশুদের সঙ্গে মেহমানদের একজনকে বসিয়ে দেয় মসজিদে, হাঁটুতে হাঁটুতে লাগিয়ে বসি, সালাম দিয়ে ওই শিশু আমাদেরকে বলে সালাম আলাইকুম, নেই সালাম আলাইকুম নেই আসসালাম আলাইকুম, দেখি সালাম আলাইকুম না আসসালাম আলাইকুম, কোনটা দেওয়া হয়। আল্লাহর এগুলি আমাদের সামনে বছরের পর বছর এই মেহনত করে গেল আসসালাম আলাইকুম। রোগাক্রান্ত অবস্থায় আমরা দেখা করতে চাইলে যখন সময় দিতেন তো ওনার বাড়ি আর মাদ্রাসা একই জায়গায়, নিজের পুরো পৈতৃক সম্পদকে মাদ্রাসার জন্য উৎসর্গ করেছে। মসজিদের দিকে মাদ্রাসার বিভিন্ন কামরায় এক পাশে নিজের বসত বাড়ি, তো সেখানে রুগীকে দেখতে যাবো, গেটের মধ্যে বারো তেরো বছরের মাদ্রাসার ছেলে দাঁড়িয়ে আছে, যাইয়ে সালাম ঠিকসে দিয়েগা, যান হুজুর আপনাকে দেখেছেন ওই দরজার ভিতরে ঢোকে, সালাম ঠিকসে দিয়েগা, সালাম ঠিক করে দেবেন, হামজা না ছোটে, হামজা যেন ছুটে যায় না। মানে আসসালাম আলাইকুম বলতে গেলে প্রথমে আলিফের উপর জবরটা উচ্চারণ করতে হয়, এটাকে বলছে হামজা না ছোটে। হামজা মানে কি? আলিফে জবর জের পেশ যজম হয়। আসসালাম আলাইকুমের প্রথম অক্ষর কি? আলিফ, তারপরে কি? জবর। বানানোর সময় কী করবো? হামজা সেই জবর আস, সেই জবর আসসালাম আলাইকুম। ওই শিশু বলে দিচ্ছে হামজা না ছোটে, হামজা যেন ছুটে যায় না, সালাম আলাইকুম বলবেন না আসসালাম আলাইকুম। এই বিষয়টাকে এত প্রাধান্য দিতেন আল্লাহ, আল্লাহ তাআলা তার কবরকে নূরে ভরে দেন, রাতকে শুদ্ধ করার জন্য এই মেহনত। পরিষ্কার কথা, কোন জায়গা থেকে শুরু করবো? আমি বললাম কাজ জানি শুরু করো, তুমি বড় কারি হয়ে যাবে সম্ভাবনা কম, ইমামতির দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হবে সাহিত্য কম, আল্লাহর কাছে তোমার রিওয়ার্ড অ্যাকর্ডিং টু ইউর এফর্টস, তোমার প্রচেষ্টার উপরে পরিশ্রমের উপরে, অ্যাচিভমেন্ট না, কতখানি পেরেছো সেটা বড় না, কতখানি চেষ্টা করেছো সেটা বড়। দুনিয়াতে আর কোনো জায়গায় এইভাবে বিচার করা হয় না। আপনার ছেলে দশ বছর কত কষ্ট করে পড়াশোনা করলো, এই এসএসসি পরীক্ষা, সকালবেলা আপনি ভয়ানক অসুস্থ হয়ে গেলেন, মরে গেলেন নাই বললাম, আল্লাহ হাফেজ করুক। আমাদের শিশুদের পড়াশোনার ব্যাপারে কীরকম যত্ন আমাদের, কোরআন মজিদ কিনে সেই যত্ন, এটা মানে বারবার চলে যাচ্ছে। আমাদের হাফেজ যে হুজুর রহমতুল্লাহ আলাই একাশি জনে ইলেকশন করেছিলেন, সেই ইলেকশনের স্পিচে জায়গায় জায়গায় বলতেন আল্লাহ যদি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় 1981 সালের এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আপনাদের অনেকেরই জানা আছে, কাহিনী জানা আছে, এই ইলেকশনে যদি আমি জয়লাভ করি প্রেসিডেন্ট হই সর্বপ্রথম কাজ কী করব? সর্বপ্রথম কাজ করব বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 ফলকা নিয়ে মক্তব প্রতিষ্ঠা করব। প্রথম আইটেম হলো নিজের কোরআনকে দুরস্থ করো, দুই নম্বর আইটেম হলো সেইভাবে রসুল্লাহ সালামের প্রতিটি বিষয়ের আদর্শ সুন্নতকে ধরো শেখো, আর নিজের আত্মীয় পরিজন সন্তান সন্ততি সবার পিছনে মৌলিক মেহনত করো। এই আজকে এই শহরে আল্লাহ তাআলা আমাদের থাকার সৌভাগ্য দিয়েছেন, কী সুন্দর কালাম তলাওয়াত, কী অপূর্ব ব্যবস্থাপনা, ওটাই শোনা যায় মাগরিব মাগরিব এশা ফজরে। সারা দুনিয়ায় একই রকম নামাজ, একই রকম কেরাত, একই রকমের এই হজের উসিলা আল্লাহ পাক এটাকে একরকম করে দিয়েছে। আমাকে কে যেন বললো যে বাংলাদেশের ছাত্রদের ইসলামী শিক্ষার টেক্সট বই সেখানে লিখেছে হজ কি, হজ পৃথিবীর মুসলমানদের বার্ষিক মিলন মেলা। আমরা আস্তা করলে বললাম কিন্তু আসলে ধুনুপুরে আইটেম তাই, প্রথম আইটেম কি হজ সমাপন করা, সেটা একটা বিরাট কাজ। হজকে তো যেমন তেমন করে করলে হবে না, মাসালা শিখতে হবে, করতে হবে, কিন্তু হজের উসিলায় সারা দুনিয়ার মুসলমান যে একত্র হচ্ছে তাতে তো কোনো সন্দেহ নাই। সারা দুনিয়াতে কোরআন একরকম আছে, নামাজ একরকম আছে, কিছু মতবিরোধ হয়েছে, সেগুলো ভিন্ন জিনিস। এই জন্যে এই শহরে আল্লাহ পাক আমাদেরকে আরও কয়েকদিন থাকার সৌভাগ্য দেবেন, আল্লাহ আমাদের সুস্থ রাখেন, এই অপূর্ব সৌভাগ্যের উপযুক্ত ব্যবহার আমরা করি আল্লাহর দিনের মৌলিক বিষয়গুলোকে। এখন তো চার পাঁচ দিনে আমরা পুরো শিখতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে কাঁদা কাটা করতে পারবো, আল্লাহ এইবারে দেশে ফিরে যে এইদিকে মেহনত করার সৌভাগ্য দেন। আমার নিজের কোরআন যেন দুরুস্ত হয়, আমার মানিকদের ছেলেদের মেয়েদের তাদের কোরআন শিক্ষা দুরুস্ত হয়, কোরআন শিক্ষার জন্য ব্যবস্থাপনায় আমি অংশগ্রহণ করবো, যেটা হাফিজের বলতেন প্রতিষ্ঠা করব, এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিনকে পরিপূর্ণভাবে নিজের উপরে কায়েম করব। এই জামানায় এটা তিনি বলতেন বা তুই জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনের জন্য সঠিক পন্থায় খাঁটি হক্কানি ওলামায়ে কেরাম যারা দিনকে শিখেছেন এবং সুন্নতের উপরে পরিপূর্ণ চলার চেষ্টা করেন তাদের অনুসরণ করো, তাদের সঙ্গে থাকো। আল্লাহ আমাদের উত্তম তৌফিক দেন। মাওলানা হাবিবুর রহমান সাহেব আসেন, আল্লাহর দিকে চেয়ে কিছু কথা বলেন। আল্লাহ অবগতি থাকবেন শেষ পর্যন্ত, শেষের পাঁচ দশ মিনিট আপনার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القران مهجورا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم, ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله الحمد لله الحمد لله. আল্লাপাককে দেখার এবং সরাসরি আল্লাপাকের কথা শোনার এই সৌভাগ্য দুনিয়াতে আমাদের হয় নাই, হবেও না। কিন্তু আল্লাপাকের কিছু নিদর্শন আল্লাপাক এমন রেখেছেন যেগুলো থেকে সরাসরি আমরা উপকৃত হতে পারি। তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাপাক স্থান এবং সময়ের ঊর্ধ্বে, এগুলো দ্বারা আল্লাপাককে বেষ্টন করা যায় না। কিন্তু আল্লাপাক এই ঘরের মর্যাদা বৃদ্ধির জন্য এই ঘরকে নিজের দিকে সম্পৃক্ত করে বাইতুল্লাহ বলেছে। এই যে আল্লাপাকের দিকে সম্পর্ক, আল্লাপাকের সাথে যুক্ত হওয়া, এটা এত দামি এত দামি যে এটা বাহ্যিক দৃষ্টিতে অতি সাধারণ ঘর হলেও সারা দুনিয়ার সকল প্রাসাদ, সকল বিল্ডিং, সকল নির্মিত স্থান এগুলোর উপরে স্বাভাবিকভাবে এটার শ্রেষ্ঠত্ব আছে। আর রুহানি যে শ্রেষ্ঠত্ব, সেটা তো রুহ দিয়ে, অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। আল্লাহপাক যাদেরকে রুহের অনুভূতি দিয়েছেন তারা অনুভব করতে পারেন। তদ্রূপভাবে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহ, আল্লাহর রসুল, তার মাধ্যমে আমরা আল্লাহ পাকের বিধানকে পেয়েছি, আল্লাহ পাকের পরিচয় পেয়েছি, আল্লাহ পাকের হক আমাদের উপরে কি আছে সেটা জেনেছি, সেই হক কিভাবে আদায় করতে হবে সেই পদ্ধতি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। তৃতীয় হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কুরআন। এটা কোনো মাখলুক বা সৃষ্ট জিনিস না, সম্পূর্ণরূপে আল্লাহ পাকের গুণ এবং বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। এই যে কোরআনে কারিম, এটা কোনো সৃষ্ট জিনিস না, সরাসরি আল্লাহ পাকের সত্তার সাথে সম্পৃক্ত জিনিস। কাজেই সবচেয়ে সহজে আল্লাহর প্রিয় হওয়ার উপায় হল আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত এই কালামকে নিজের মধ্যে আনা, নিজে শিখা, এর বরত্ব মহত্বের অনুভূতি অন্তরে জাগ্রত রেখে ভক্তি শ্রদ্ধার সম্পর্ক রাখা এবং জিন্দেগীর সকল ক্ষেত্রে এর হুকুমের বাস্তবায়ন ঘটানো। এই কালামুল্লাহ এত দামি, এত দামি, যেখানে এই কোরআন পড়া হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, যে কোরআন পড়ে তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, যে কোরআন শুনে তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। যেন এটা একটা বড় ধরনের পাওয়ারফুল চুম্বক, চুম্বক যেরকম লোহাকে নিজের দিকে আকর্ষণ করে, আল্লাহ পাকের কালাম কোরআনে কারিম আল্লাহর রহমতকে ওইভাবে নিজের দিকে আকর্ষণ করে, এটা একেবারে বাস্তব সত্য। আমাদের মুরব্বী যারা ছিলেন তারা এগুলো অন্তর থেকে উপলব্ধি করেছেন, সারা জিন্দেগি কোরআনের প্রচার প্রসার এবং শিক্ষার জন্য মেহনত করে গেছেন, তাদের জিন্দেগির এক একটা মুহূর্ত কোরআনের শিক্ষার প্রচার প্রসারের জন্য ব্যয় হয়েছে, তারা যখনই সুযোগ পেয়েছেন মানুষকে কোরআনের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। আল্লাহ পাক এই কালামকে আমাদের জন্য গাইড বুক হিসেবে নাজিল করেছে, আমি আমার জিন্দেগির সফর কিভাবে কাটাবো, কোন পথে চলবো, কিভাবে চলবো, আল্লাহ পাক এই কালামের মধ্যে বিস্তারিত বলে দিয়েছে। এজন্য এই কালাম শিখা, সেটা বুঝা, বুঝে সেই অনুপাতে আমল করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আর যতটুকু না হলে নামাজ হয় না, অতটুকু শিখা তো একদম ফরজে আইন পর্যায়ের ফরজ। অন্যটা সরাসরি আমি নিজে না শিখলেও একজন কোরআন শিখছেন এইরকম ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে তার সাথে সম্পর্ক রেখে তাকে জিজ্ঞাসা করার মাধ্যমে যদি জেনে নেই তাহলে আমি দায়িত্বমুক্ত হতে পারবো। কিন্তু এই কোরআন কি কেবলমাত্র অন্য পড়বে আর আমি তার কাছ থেকে শুনবো এরকমই এর জন্য? এটা তো আল্লাহর কালাম, এটা সরাসরি নিজে পড়তে হবে, নিজে বুঝতে হবে, নিজের অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে এবং এর হুকুমের বাস্তবায়ন সারা জিন্দেগি করতে হবে, তাহলে আমি আল্লাহর প্রিয় হতে পারব। দুনিয়াতে যারাই আল্লাহর প্রিয় হয়েছেন তারা এই কোরআনের উপর মেহনত করেই আল্লাহর প্রিয় হয়েছেন। এখনও কেউ যদি নিজেকে আল্লাহর প্রিয় বানাতে চায় তাহলে পথ একটাই, কোরআন সহিভাবে শিখা, কোরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা, কোরআনে আল্লাহ পাক যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সেগুলোর বাস্তবায়ন করা, জিন্দেগির সকল চেষ্টা মেহনত এই কোরআনকে কেন্দ্র করে হওয়া। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির সূচনা হয়েছে এই কোরআনের মাধ্যমে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। মক্কার মধ্যে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে সেগুলোর মধ্যে একটা বড় উদ্দেশ্য তাদের ছিল এই কোরআনের আওয়াজকে মিটিয়ে দেওয়া, যাতে কোরআন কেউ না পড়ে, কোরআনের আওয়াজ যেন কারো কানে না পৌঁছে। বরং তারা তো প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধাচরণ করত, কিন্তু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে এমন জাদু রেখেছেন যে এটা শুনলে যেই হোক না কেন সে আকৃষ্ট হয়। মক্কার বড় বড় সর্দারদের কাহিনী আছে যে তারা চুপে চাপে যে কোরআন শুনত, এরপরে যখন এই কথাটা সমাজের মধ্যে প্রচারিত হলো তখন সর্দাররা পরস্পরে একজন আরেকজনের সাথে অঙ্গীকার করলো যে আমরা কেউ কোরআন শুনবো না। পরের দিন দেখা গেল যে ওই রাতে, গভীর রাতে চুপে চাপে সবাই যায় হাজির হয়েছে। তারা মনে করছে হয়তো যে যেহেতু নিষেধ করা হয়েছে ও আসবে না, ও আসবে না, ও আসবে না, আমি একা যাবো, আমাকে দেখবে কি। কিন্তু দেখা গেল যে অনেকেই উপস্থিত হয়েছে। আল্লাহ পাক এর মধ্যে এমন জাদু রেখেছেন, এমন আকর্ষণ রেখেছেন, কাফের অবস্থায়ও কোরআনের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং কোরআনের আওয়াজ যাতে অন্যের কানে না পৌঁছে এজন্য তাদের চেষ্টা প্রচেষ্টা ছিল সর্বক্ষণ। তারা বলতো পরস্পরে আল্লাহু ফি, যখন কোরআন পড়া হয় তখন তোমরা এখানে চিৎকার করো, চেঁচামেচি করো, যাতে কোরআনের আওয়াজ মানুষের কানে না যায়, কারণ কোরআনের আওয়াজ মানুষের কানে গেলে সে যদি তার অন্তরে একেবারে পাথর হয়ে না গিয়ে থাকে তাহলে তার অন্তরকে আকৃষ্ট করবেই। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের জানা আছে। ইনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবকদের একজন ছিলেন, সবচেয়ে সম্পদশালী এবং সবচেয়ে আদরের এবং সবচেয়ে বিলাসী যুবকদের একজন ছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তার মা বেঁকে বসলো এবং তাকে খুব কড়াভাবে বলল যে তুমি যদি ইসলাম ত্যাগ না করো, মুহাম্মদের পক্ষ ত্যাগ না করো, তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো, একেবারে অসহায় অবস্থায় বের করে দেবো। ঠিকই সে একেবারে অসহায় অবস্থায় বের করে দিল, গায়ের কাপড় চোপড়ও খুলে রাখল। এমন বিলাসী ছিলেন হযরত মুসআব বিন উমাইর, সকালে যে জোড়া পরতেন বিকালে সেটা পরতেন না, নতুন আর এক জোড়া পরতেন। আর এত দামি সুগন্ধি ব্যবহার করতেন, উনি রাস্তা দিয়ে চললে আশপাশের বাড়ির মহিলারা বুঝতে পারতো যে এখন মুসআব বিন উমাইর যাচ্ছে। যখন তার মা তাকে বাড়ি থেকে বের করে দিল, একেবারে খালি গা, কোনো রকম একটা মোটা কাপড়ের মতো জিনিস নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রসুলের সেই দিন শিক্ষালয়ে উপস্থিত হলেন। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে চোখ দিয়ে পানি এসে গেল। আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিলেন, রসুলের খেদমতে তিনি থাকলেন, থেকে কোরআন শিখলেন। এরপরে যখন মদিনা থেকে চিঠি আসলো মদিনার মুসলমানদের পক্ষ থেকে যে আমাদের দিন শেখানোর জন্য একজন শিক্ষক পাঠান, কোরআন শেখানোর জন্য একজন মুআল্লিম পাঠান, নামাজের মধ্যে আমাদের ইমামতি করবে এরকম একজন লোক পাঠান, হযরত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু কোরআনের মাধ্যমেই মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের শিক্ষক বানিয়ে মদিনায় পাঠালেন। তিনি এক বছর মেহনত করে মদিনার পুরো চিত্র বদলে দিলেন। আল্লাহ রসুলের হিজরতের ধার উন্মুক্ত হলো, সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন, মদিনা ইসলামের অগ্রযাত্রা শুরু হলো, মদিনা থেকেই সারা দুনিয়া ইসলামের প্রচার প্রসার হয়েছে। এরকমভাবে যখন আবিসিনিয়া হিজরত করে মুসলমানদের একটা গ্রুপ পৌঁছেছিল, সেখানে মক্কার কুরাইশরা ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য দুইজন খুব চালাক সর্দারকে সেখানে পাঠালো। তারা গিয়ে সেই আবিসিনিয়ার বাদশাকে উল্টাপুল্টা বুঝিয়ে তাদেরকে ফিরত আনার জন্য চেষ্টা করলো। এক পর্যায়ে বাদশা অনেকটা সম্মত হওয়ার পর্যায়ে চলে গেলে, সেই সময়ও যে জিনিস মুসলমানদেরকে রক্ষা করেছে কুরাইশদের হাতে সমর্পিত হওয়া থেকে, সেটাই কোরআন। কোরআন পড়ে হযরত জাফর বিন আবু তালেব যখন ঈসা আলাইহিস সালামের মর্যাদা এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের আকীদাকে পরিষ্কার করলেন এবং আল্লাহর রসুল আবিসিনিয়ার বাদশা সম্পর্কে কি মন্তব্য করেছেন সেটা পরিষ্কার করলেন, তখন বাদশা অস্বীকার করলো যে না, এদেরকে তোমাদের হাতে আমি অর্পণ করব না, তারা আমার রাষ্ট্রে যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা থাকবে, এখানে তারা স্বাধীন। কোরআনের মাধ্যমে হাবশায়ও মুসলমানদের বিজয় হলো, কোরআনের মাধ্যমে মদিনায়ও মুসলমানদের বিজয় হলো এবং কোরআনকেই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের মাপকাঠি বানিয়েছিলেন। যখন দুনিয়ার কোনো পদে একাধিক ব্যক্তিকে যোগ্য দেখতেন সেই পদে আসীন করার জন্য, তখন জিজ্ঞেস করতেন আইয়ুহুম আকসারু কুরআনান, এদের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক কার বেশি, কে বেশি কোরআন শিখছে। যখন একজনের সম্পর্কে বলা হতো তাকে ওই পদের জন্য প্রাধান্য দিতেন। তদ্রূপভাবে আখেরাতের ব্যাপারও আল্লাহ রসুল কোরআনকেই মাপকাঠি বানিয়েছেন। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের মারাত্মক বিপর্যয় ঘটল, 70-এর অধিক সাহাবি শহীদ হলেন, অধিকাংশ সাহাবি মারাত্মকভাবে আহত হলেন, সেই সময়ে শহীদদেরকে কবর দেওয়ার জন্য এই পাথরের জমিনের মধ্যে কবর খনন করা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, যার দরুন আল্লাহ রসুল এক এক কবরে একাধিক লাশ দাফন করার নির্দেশ দিলেন। কিন্তু কবরের কেবলা দিকের জায়গাটা তুলনামূলক শ্রেষ্ঠ, কেবলা দিকে কাকে রাখবেন এখানেও আল্লাহ রসুল জিজ্ঞেস করতেন একাধিক শহীদের লাশের দিকে ইশারা করে, আইয়ুহুম আকসারু কুরআনান, এদের মধ্যে কে বেশি কোরআন শিখেছে, যার সম্পর্কে বলা হয়তো তার লাশকে কেবলা দিকে আগে রাখতে। এইভাবে জীবনেও কোরআনকে প্রাধান্য দিয়েছেন, মৌতের পরেও কোরআনকে প্রাধান্য দিয়েছেন। আমরা যদি আমাদের জিন্দগিতে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারি তাহলে আমরাও দামি হয়ে যাব। একেবারে সাধারণ দৃষ্টান্ত, আপনি আপনার বাড়ির বাগান থেকে একটা কাঠ, কাঠের গাছ কাটছেন, সেটা দিয়ে তক্তা বানাইছেন, কিছু কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে, কিছু কাঠ বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে, কিন্তু কাঠের একটা টুকরা দিয়ে আপনি কোরআনে কারিমের জন্য একটা রিহাল বানাইলেন। এটা একই গাছের কাঠ,
তার অংশ জ্বালানি হিসাবে জ্বালাইছেন, আবার পাটাতন বানাইছেন ঘরের পাড়ায় যাইতেছেন, আর একটা ছোট্ট টুকরা দিয়ে আপনি কোরআনে কারিমের রেহাল বানাইছেন। ভুলে কোনো সময় যদি কারো পা লেগে যায়, সে কয়েকবার চুমা দেয় মাথার মধ্যে ঠেকায়, কি দাম? কোরআনের সাথে বাহ্যিক তার শুধু টাচ লাগছে, এজন্য এটা দামি হয়ে গেছে। একই থানের কাপড় আপনি এক গজ কাপড় নিয়ে আসছেন, আপনার বাড়ির লোকজন বিভিন্ন জিনিস বানাইছে, চাদর বানাইছে এক অংশ দিয়ে, ছোট্ট এক টুকরা দিয়ে আপনি কোরআনে কারিমের গিলাফ বানাইছে, একই মিলের একই থানের কাপড়, চাদর যেটা সেটাকে আপনি পাড়াইতেছেন, বাচ্চারা পেশাব করতেছে পায়খানা করতেছে এর উপরে, কিন্তু কোরআনে কারিমের সাথে যার টাচ লাগছে সেটা এত দামি হয়ে যায়, যদি কারো ভুলে পা লেগে যায় বা অসম্মান হয় হাত থেকে পড়ে যায়, সে সেটাকে চুমু খায় মাথায় তুলে। কেন? আল্লাহবাক কোরআনকে মর্যাদাশালী বানিয়েছেন, এর সাথে যে সম্পৃক্ত হবে তাকেও আল্লাহবাক মর্যাদাশালী বানাবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক কথা, যে কথাটা আল্লাহবাক কোরআনে কারিমের 19 পারার প্রথম পৃষ্ঠায় আমাদের শিক্ষার জন্য দিয়ে রেখেছেন, একটা মুকদ্দমার বিবরণ, একটা মামলা, একটা কেস, এটার একটা বিবরণ আল্লাহবাক দিয়ে রেখেছেন 19 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে। সেই কেস হবে আল্লাহর আদালতে, দুনিয়ার আদালতে না, যেখানে ঘুষ খেয়ে হত্যাকারীকে মুক্তি দিয়ে দেওয়া হয় আর একজন নিরীহ মানুষকে হত্যাকারী বানিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়, এরকম না, আল্লাহর আদালত। সেখানে কোনো মিথ্যা সাক্ষ্য চলবে না, কোনো রকমের কোনো উৎকোচ ঘোষ এগুলো চলবে না, আল্লাহবাক স্বয়ং বিচারকের আসনে আসীন হবেন এবং সেখানে সাক্ষ্য দিবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কতকাল্লি মুনাই দিহি মতাসাধু আর জুলুহ আলিয়াও মানাখিম আলা ফিহিম, মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, কতকাল্লি মুনাই দিহিম তাদের হাত কথা বলবে, মতাসাধু আর জুলুহুম তাদের পা সাক্ষ্য দিবে। যদিও হাত আর পায়ের উল্লেখ, কিন্তু ব্যাখ্যায় বলা হয়েছে সব অঙ্গ, যে অঙ্গ দিয়ে যে অন্যায় করা হয়েছে সেই অঙ্গ ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহবাকের দরবারে এই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জমিনের যে অংশে কোনো অন্যায় করা হয়েছে জমিনের ওই অংশ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তদ্রূপ যেখানে আল্লাহর সন্তুষ্টির কোনো কাজ করা হয়েছে, আল্লাহর ইবাদত করা হয়েছে, যে অঙ্গের মাধ্যমে করা হয়েছে সেই অঙ্গ তার পক্ষে সাক্ষী হবে এবং ওই জায়গা তার পক্ষে সাক্ষী হবে। আল্লাহ রসুল হবেন সেই মামলার বাদী, আর বিবাদী হবে যারা কোরআনকে অবহেলা করেছে, আর বিচারক হবেন স্বয়ং আল্লাহ। এটা কিয়ামতের ময়দানে এই বিচার সাব্যস্ত হবে। অকল আর রসুল, রসুল বলবেন ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে পরিত্যাজ্য বানিয়েছিল, কোরআনকে পিছে ফেলে রেখেছিল, কোরআনকে অবহেলা করেছিল, কাজেই আমি আপনি যেন সেদিন আসামি না হই। আল্লাহবাক বিচারক, বিবাদী হলেন আল্লাহ রসুল, বিবাদী হয়ে যাবে যারা কোরআনের প্রতি অবহেলা করছে তারা। এখন খুব চিন্তা করা দরকার, আমরা কি কোরআনের প্রতি অবহেলাকারী না মনোযোগ দিয়েছি? যদি মনোযোগ দেই তাহলে তো বেঁচে যাব, কারণ হাদিসের মধ্যে আসছে আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক, কোরআন হয়তো তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। কার পক্ষে হবে? যে কোরআনের যথাযথ মর্যাদা দিয়েছে, সহি শুদ্ধভাবে শিখেছে, নিয়মিত তেলাওয়াত করেছে, কোরআনের হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সেইভাবে জিন্দগি যাপন করেছে, তার জন্য কোরআন হবে তার পক্ষের সাক্ষী। আও আলাইক অথবা তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, কার বিরুদ্ধে? যে কোরআনকে অবহেলা করেছে। আল্লাহ রসুল বিচার দায়ের করবেন আল্লাহর আদালতে এই শব্দে যে হে আমার রব, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করে রেখে দিয়েছিল। কাজেই কোরআন শেখার কোনো বয়স নাই, কোরআন শেখাটাকে আল্লাহ এত সহজলভ্য করছেন যে কেউ যে কোনো সময় শিখতে পারে। আর আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আলহামদুলিল্লাহ এবার এক নতুন দৃশ্য দেখলাম মসজিদে হারামে। আপনি ফজরের পরে যে কোনো গেট দিয়ে বের হবেন, বিশেষ করে ফাহাদ গেট দিয়ে বের হতে চাইলে দুই পাশে দেখবেন এই রকমের মাইক নিয়ে মুয়াল্লিমরা বসে আছে, একটা বোর্ড হাতে, একটা শীট, আপনি যা বসবেন আপনার নাম ঠিকানা লিখবে, এরপর আপনাকে নামাজের ছোট্ট ছোট্ট সুরাগুলো মস্ক করায় দেবে, আপনার কাছ থেকে আবার শুনবে। এটা ফজরের পরে প্রতিদিন হচ্ছে। এই সৌভাগ্যকে আমাদের হতে পারে না যে মসজিদে হারামে আমি কোরআনের শিক্ষার্থী হিসাবে নাম লেখায় যাব, এটা আমার পক্ষে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমার পক্ষে সাক্ষী হবে। এই সুযোগ কেন আমরা অবহেলা করব? কোনো ফি নাই, কোনো ই নাই, আপনি খালি বসবেন, নাম লেখাবেন, সে একটু মস্ক করাবে, 10 মিনিট 5 মিনিট আপনার কাছে যা সময় আছে, পুরো সময় বসতে হবে এমন না। আপনি কালকেই করেন, ফজরের পরে যান, দেখেন কত শিক্ষক বসে আছে। নতুন এই দৃশ্য এবার দেখতেছি, এটা আগে ছিল না আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে কোরআন শেখার এত সহজ ব্যবস্থা এরা করে রেখেছে। মদিনার মসজিদে নববী তার এক দৃশ্য দেখবেন। এগুলো সব আমার যেটা মনে হয় আর কি, কোনো জানা নেই আমার, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস এগুলো আমাদের এই পাক ভারত উপমহাদেশের আলেমদের কোশেষে এটা হয়েছে। মদিনারটা তো বুঝাই যায়, বাচ্চাদেরকে মাগরিবের পরে পূর্ব পাশে মহিলাদের যে ঘেরাও, এর সাথে আবার এই কোমর পর্যন্ত ঘেরাও দিয়া অনেক বাচ্চা, কয়েকশো বাচ্চা এদেরকে নুরানি কায়দা পড়াইতে থাকে। নুরানি কায়দা সেই হিন্দুস্তানের নুরানি কায়দা, এটা যেটা যে এখানে পাওয়া যায় এখন সাবসে সেটা। তো যেই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই সৌভাগ্য লাভ করা খুব সহজ, যে আমি কোরআনের শিক্ষার্থী হব মসজিদে হারামে কাবার পাশে, যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে। আমার জন্য কোনো সময়সীমা নির্ধারিত নেই, আমি 5 মিনিট পারি 5 মিনিট, 10 মিনিট পারি 10 মিনিট, একদিন পারি একদিন, আর 5 দিন আছে 5 দিন, যে যতটুকু পারি ওখানে যেয়ে বসলেই হবে। তো আমি যেটা বলতেছিলাম যে কোরআনে কারিম আল্লাহর রহমতকে নিজের দিকে এমনভাবে টানে যেন চুম্বক লোহাকে যেভাবে টানে। নিজেকে যদি আল্লাহর রহমতের উপযুক্ত বানাইতে চাই, তার সবচেয়ে সহজ হলো কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত হওয়া। কোরআন শেখার কোনো বয়স নাই, কোরআন শেখার কোনো কঠিন কাজ না, এর জন্য খুব বড় বেশি সময় লাগে এমনও না। আপনি যেখানে আছেন সেখানে থেকেই আপনার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ওনাদের সাথে সম্পৃক্ত সম্পর্ক স্থাপন করেন, তাদেরকে বলেন ডেলি 10 মিনিট 15 মিনিট করে সময় দেন, 1-2 মাসের মধ্যে আপনি কোরআন শিখে যান। এরপরে কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদের মধ্যে তাফসির মাহফিল হতে থাকে নিয়মিত, প্রতি সপ্তাহে হয়, সেখানে বসেন, একটু একটু কোরআনের সাথে সম্পৃক্ত, দেখেন আল্লাহবাকের মধ্যে কী রাখছে। যখন কোরআন আপনি নিজে বুঝতে শুরু করবেন তখন তো আপনার আনন্দে বুক ভরে যাবে, আর যদি সেটাকে পুরো নিয়মিত পড়া যায় আর আত্মস্থ করা যায়, সেই অনুপাতে জীবনযাপন করা যায়, তা হালুয়াতে ইমান, ইমানের যে মধুরতা আল্লাহবাক রাখছেন, যে স্বাদের কাছে দুনিয়ার সব কিছু বিস্বাদ হয়ে যায়, যে স্বাদ পাওয়ার পরে কোনো নির্যাতন মানুষকে ইমান থেকে এক চুল হটাইতে পারে না, সেই স্বাদ নসিব হবে ইনশাআল্লাহ। এই কথাটাই হযরত রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। কাজেই নিজে কোরআনের শিক্ষার্থী হই, পারলে শিক্ষক হই, না পারলে সহযোগী হই, না পারলে আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে রাখি যে আমার গ্রামে আমার মহল্লা আমি একটা কোরআনে মুক্তব করবো। আল্লাহ পাক এর মাধ্যমে আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল করবেন, আর আখিরাতের যে ভয়ঙ্কর দিন আমাদের সামনে আসতেছে সেই সময় আমাদের জন্য নাজাত পাওয়া ইনশাআল্লাহ খুব আসান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।
نحمده ونصلي على رسوله الكريم ما بعد. بسم الله الرحمن الرحيم. ليشهدوا منافع لهم. صدق الله العظيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে হারামে মক্কার মধ্যে থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এবং এই মুহূর্তের আগে বেশ কয়েকদিন এবং এই মুহূর্তের পরে আরও কিছুদিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মক্কার মধ্যে থাকার, মসজিদে হারামে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। 2005 সনে আমি হযরতের সাথে হজে আসছিলাম, হযরত একদিন আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, মৌলানা লিয়াশহাদু মানাফি আলাহুম, যেন তারা হজে এসে তাদের উপকারী যে সমস্ত বিষয়গুলো সেগুলো যেন তারা প্রত্যক্ষ করে, কী বুঝছো তুমি, কী উপকার পাইতেছ আমাকে জিজ্ঞেস করলেন। আমি কোনো জবাব দিলাম না। হুজুর বললেন, ভাবো, চিন্তা করো। আলহামদুলিল্লাহ একটা উপকারের কথা আমি আজকে বলতে চাই। ফায়দা তো আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আমাদের অনেক বেশি নেকি আলহামদুলিল্লাহ অর্জন হচ্ছে। আজকে জোহরের নামাজ পড়ে এসে অথবা ফজরের নামাজ, সন্দেহ লাগতেছে আমার পাশের সিটের
ভাই আবু তাহের ভাই বলতেছেন, হুজুর আজকে 21 জনের জানাজা হয়েছে। কতজন? 21 জন। আমার মনে হলো সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি একজনের জানাজায় শরীক হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক কিরাত সওয়াব দান করে। এরপরে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল এক কিরাত এর পরিমাণ কত? আল্লাহ রাসূল বললেন, বিশাল বড় পাহাড়ের মতো একটা কিরাত। অন্য হাদিসে আছে উহুদ পাহাড়ের সমান। আবদুল্লাহ বিন বাজের ছেলে আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ বিন বাজ, ওনার একটা কিতাব আমি কয়েকদিন আগে এক বসায় পড়ে শেষ করছি। ওই কিতাবের মধ্যে আছে, উনি বলছেন আল্লাহ রসুল একটা জানাজার ফজিলত যেটা বলছেন, একই সাথে যদি আমরা 10টা জানাজা পড়ি প্রত্যেক জানাজার জন্য এক এক কিরাত করে পারব, তাহলে 21টা জানাজা হলে 21 কিরাত সওয়াব হবে আমাদের। তাহলে প্রত্যেক দিন আমরা কী পরিমাণ জানাজা পড়তেছি প্রতি ওয়াক্তে? তাহলে প্রত্যেক ওয়াক্তে আমার কী অর্জন হইতেছে? সুবহানাল্লাহ। যেরকম হারামে মক্কার মধ্যে একইভাবে হারামে মদিনার মধ্যে শুধু জানাজা পড়ার দ্বারা আমার উহুদ পাহাড়ের মতো কত পাহাড়ের সওয়াব আল্লাহ তাআলা আমাদের নসিব করতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন নিয়ে আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছিল, হযরতও বলছেন, হাবিব ভাইও বলছেন, কোরআনের একটা হরফ পড়ার সর্বনিম্ন সওয়াব কত? 10। এখানে কত হবে? 10 লাখ। একটার নেকি যদি 100 গুণ মানে 100,000 গুণ হয় তাহলে কত, এক হরফে কত হবে? 10 লক্ষ। আপনি যদি 5টা খতম করতে পারেন এখানে বা 1টা খতমই করতে পারেন তাহলে কী পরিমাণ সওয়াব হবে? এটা একটা কামায়ের, আখেরাত কামায়ের এমন এক মানে সুযোগ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নসিব করছেন। আল্লাহ তালা বলেন, ও তিন আমিন কুল্লি ফাজ্জিন আমির, দূর দূরান্ত থেকে লোকজন আসবে। কেন আসবে? লিয়াশহাদু মানাফিয়া আলাইহিম, তাদের জন্য যেইটা উপকারী দুনিয়া আখেরাতের উপকারে সবচেয়ে বেশি যে জিনিস আসবে সেটা যেন তারা সরাসরি দেখতে পায়। সুবহানাল্লাহ, সরাসরি দেখার এক সুযোগ আল্লাহ তালা আমাদেরকে নসিব করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে যেতেন, কেন? বাজারে গেলে বেশি লোকের সাথে দেখা হবে, বেশি লোককে সালাম করার সুযোগ হবে। আপনি হারামে যাওয়ার সময় কী পরিমাণ সালাম দিতে পারবেন? হারাম থেকে আসার সময় কী পরিমাণ সালাম দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর কদর করার তৌফিক দান করেন। যে কয়দিন আছে, এই যে মক্কা শরীফের এক আকর্ষণ, মদিনা শরীফের এক আকর্ষণ, ভিন্ন ভিন্ন আকর্ষণ, কিন্তু সব তো মক্কা শরীফে বেশি। আমাদের এক সাথী বলতেছিল মদিনা শরীফে 10-12 দিন রাখবে, আমি বললাম তাহলে তো ঠকবা, মক্কা শরীফে বেশি থাকলে বেশি সওয়াবের সুযোগ, মদিনা শরীফে এই সুযোগ তো আর পাওয়া যাবে না। যে সব মক্কা শরীফে হবে মদিনা শরীফে হবে না, মদিনা শরীফের আকর্ষণ আলাদা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আসার তৌফিক দান করেন। আমরা কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে যদি মঞ্জুর করে নিতে পারি আল্লাহ আনবেন হয়তো আমাদেরকে ইনশাআল্লাহ। এবং যে কয়দিন আছে মক্কা শরীফে, আমাদের তো সময় প্রায় শেষ হয়ে আল আসলো, আমরাও কদর করি নাই, নিঃসন্দেহে কদর করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের জীবনের মূল্যবান সময়গুলো যেগুলো আল্লাহ তাআলা কেবলই আখেরাত কামাইয়ের জন্য দিয়েছেন, আমরা যেন আখেরাত কামাইয়ের ক্ষেত্রে ব্যয় করতে পারি, সময় থাকতে যেন আমরা অনুভব করতে পারি। আরিফ ভাইয়ের সাথে বলতেছিলাম এশার নামাজ পড়ে আসার সময়, জোহানি সাহেব ফজর নামাজ পড়েছে, এত ভালো লাগে যে মানে মনে হয়েছে কী যে বলবো আর, যে এক পারা পড়ুক নামাজের মধ্যে, এরকম মনে হয়, এরকম মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুভূতিগুলি নসিব করেন এবং সময়গুলো খুব কদর করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যা এখানে আলোচনা হলো সবগুলো বিষয়ের উপরে আমলের খুব তৌফিক আমাদেরকে দান করেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسي لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم أسألك موجبات رحمتك أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة إلا مريضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين أي الله زيادتك بني شبك شبك ونسيب قريسه الشكر جزار فرطو فيك أمدد تدار فرماو أي الله أمدد كي مكة شريفير أو مدينة منورة روغستان যে কয়েকদিন হবে এর কদর করার তৌফিক তুমি দান ফরমাও হে আল্লাহ আমাদেরকে এর কদর করার তৌফিক দান ফরমাও হে আল্লাহ আমাদেরকে এর কদর করার তৌফিক তুমি দান ফরমাও হে আল্লাহ এই পবিত্র জমিনে আমাদের শুকুরকে বারবার বেশি বেশি আসার তৌফিক তুমি দান ফরমাও হে আল্লাহ বারবার সাজিয়ে বারবার অনরা আসার তৌফিক তুমি দান ফরমাও হে আল্লাহ আমাদের সকলকে জীবনের মূল্যবান সময়গুলোকে হেফাজত করার কাজে লাগানোর তৌফিক তুমি দান ফরমাও হে রব্বুল আলামিন কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করার কোরআনের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার তৌফিক তুমি দান ফরমাও হে আল্লাহ কোরআনের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার তৌফিক দান ফরমাও কোরআনের খেদমত করার তৌফিক আমাদেরকে বেশি বেশি দান ফরমাও কোরআনের ছাত্র হওয়ার কোরআনের শিক্ষক হওয়ার আয় আল্লাহ কোরআনের মত প্রতিষ্ঠার সহযোগী হওয়ার কোরআনের খাদেম হওয়ার তৌফিক আমাদের সাথে আমাদেরকে আমাদের সন্তানাদিকে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ আমাদের সন্তানদেরকেও এই সৌভাগ্য তুমি নসিব ফরমাও হারানাইন শরীফেন বারবার আসার তৌফিক তুমি দেন ফরমাও আয় আল্লাহ সব কাজে আখেরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক তুমি দেন ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله
Thank you.
আর ক্ষেত্রে ঢুকলেই দুই পাশে মানে